ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আমাদের রোববারের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শতরূপা বড়ুয়া। বাংলাদেশে ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে বেলা ১২টা। আজকের আয়োজনে আছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
জাতিসংঘ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দ্রুত পরিবেশ সৃষ্টি এবং এ লক্ষ্যে সংলাপ অনুষ্ঠানের জন্য পুনরায় তাগিদ দিয়েছে।
ঢাকা থেকেই মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বেগম খালেদা জিয়াকে আগামী 3 সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গৌতম গুপ্তের প্রতিবেদন কলকাতা থেকে।
ভারতের ঔদাসীন্যের সুযোগ নিয়ে নেপালের উত্তর সীমান্তের প্রতিবেশী চীন নেপালে প্রভাব বাড়িয়ে চলেছে।
তবে শুরুতেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। রবিবার হামাস গাজায় 24 ঘন্টার মানবিক অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েল বলেছে যেসব সুড়ঙ্গ পথ দিয়ে চরমপন্থীরা অস্ত্র ও যোদ্ধাদের ইহুদি রাষ্ট্রে পাচার করে তারা তাতে বোমা বিস্ফোরণ ঘটানো অব্যাহত রাখবে। ইসরায়েল তাৎক্ষণিক হামাসের বিবৃতির জবাব দেয়নি। হামাস বলেছে তারা ঈদ উল ফিতরের আগে নতুন অস্ত্রবিরতিতে রাজি। এর আগে ইসরায়েল শনিবারের অস্ত্রবিরতি সম্প্রসারিত করার যে প্রস্তাব দেয় হামাস তা প্রত্যাখ্যান করে। লড়াই দ্রুত পুনরায় শুরু হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিএনএন টেলিভিশন নেটওয়ার্ককে বলেছেন গাজা থেকে অব্যাহতভাবে ইসরায়েলে রকেট নিক্ষেপ করে হামাস তাদের নিজেদের অস্ত্রবিরতি লঙ্ঘন করছে। অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের পুলিশ পর্যবেক্ষকরা রবিবার ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ান বিমান যেখানে বিধ্বস্ত হয় সেখানে যাওয়ার পরিকল্পনা স্থগিত করে। তারা ওই এলাকায় নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করেছে। সেখানে লড়াই অব্যাহত রয়েছে। বোয়িং 777-এর 298 জন আরোহীর সকলেই নিহত হন যখন 10 দিন আগে অ্যামস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে বিমানটিকে ভূপাতিত করা হয়। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ডোনেটস্ক অঞ্চলে বিমানটি ভূপাতিত হয়। সেখানে কয়েক মাস ধরে ইউক্রেনের বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই চলছে। বেশ কয়েকজন ওলন্দাজ ও অস্ট্রেলিয়ান কর্মকর্তা তদন্ত করার জন্য এবং মৃতদেহ উদ্ধারে সাহায্য করার জন্য সেখানে পৌঁছন। ঘটনাস্থলে তথ্য প্রমাণে অবৈধভাবে হস্তক্ষেপের খবর পাওয়া গেছে। রবিবার মালয়েশিয়া বলেছে তদন্তে সহযোগিতার জন্য তারা আরও পুলিশ পাঠাচ্ছে। রবিবার ও শনিবার সশস্ত্র ইসলামপন্থী উগ্রবাদীদের সঙ্গে লিবিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত 38 জন নিহত হয়। লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি শহরে ওই সংঘর্ষ হয়। মিশরের সরকারি বার্তা মাধ্যমে বলা হয় লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে 23 জন মিশরীয় নিহত হয় যখন বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট এসে পড়ে। সেখানে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া গ্রুপের মধ্যে মারাত্মক লড়াইয়ের এটা তৃতীয় সপ্তাহ। 2011 সালে যুদ্ধের পর লিবিয়া সবচেয়ে মারাত্মক লড়াইয়ের সম্মুখীন। এখন 2011 সালের যুদ্ধে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হয়। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং তুরস্ক তাদের কূটনৈতিক কর্মীদের সরিয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও সুপারিশ করেছে যে লিবিয়ায় আমেরিকান নাগরিকরা তাৎক্ষণিক লিবিয়া ত্যাগ করুক। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী 3 সেপ্টেম্বর আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছে আদালত। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী 3 সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই দিন এ মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখও ধার্য করা হয়।
খালেদা জিয়ার সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন, পরে আদালত তাকে আগামী 3 সেপ্টেম্বর হাজির হবার নির্দেশ দিয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেন।
পুরনো ঢাকার বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় এই আদেশ দেন। অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আইনজীবীরা সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছিলেন। আপিলের নিষ্পত্তি না হওয়ায় আসামি পক্ষের আইনজীবীরা মামলার তারিখ পুনর্নির্ধারণের আর্জি জানান। পরে শুনানি শেষে বিচারক 3 সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য করেন। 2011 সালের 8ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। 3,15,43,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে এই মামলায়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সামনে ঈদ, ঘরমুখো গ্রামগুলো মুখো মানুষ ছুটছে ট্রেনে, লঞ্চে, সড়কপথে, যাত্রাপথে দুর্গতি বিস্তর। আর তাই নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
রাস্তাঘাটে তীব্র যানজট, ট্রেন বাস লঞ্চে ঠাঁই নেই, ঝুঁকি পদে পদে। ঈদকে সামনে রেখে মানুষজন ছুটছেন। রোববার ছিল প্রচন্ড ভিড়, যদিও কয়েকদিন ধরেই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভাঙ্গা রাস্তা সচল করা হয়েছে জোড়াতালি দিয়ে। ট্রেনে টিকিট নেই, ট্রেনের ছাদেও তিল ডানোর ঠাঁই নেই। একজন রেল যাত্রী যেমনটা বলছিলেন, লঞ্চযাত্রা বরাবরই ঝুঁকিপূর্ণ বাংলাদেশে, এটা জেনেও হাজার হাজার যাত্রী লঞ্চে চড়েন। রোববার 2500 যাত্রী অল্পের জন্য বেঁচে গেছেন। বরিশালের মেহেদীগঞ্জে লঞ্চের তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়েন যাত্রীরা, যদিও যাত্রীদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী লঞ্চ MV মেঘনারানী বেলা 11:30 দিকে বিকল হয়ে পড়ে। জোয়ারের স্রোতে বিকল লঞ্চটি উল্টো পথে ভেসে যায় প্রায় 5 মাইল। এতে লঞ্চে থাকা প্রায় 500 যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। পরে লঞ্চটিকে উদ্ধার করা হয়। ট্রেনের শিডিউল ভেঙে পড়েছে, হাজার হাজার যাত্রী ট্রেনের অপেক্ষা ছিলেন দিনভর। রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেন জানান, রাত দিন মিলিয়ে কমলাপুর থেকে 66টি ট্রেন দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপাল সফরে যাচ্ছেন। তাঁর ওই আসন্ন নেপাল সফর নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের নেপাল সফরের মধ্যেই কাঠমান্ডুতে নেপালের বিদেশমন্ত্রী মহেন্দ্র পাণ্ডে ঘোষণা করে দিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নেপাল সফরে আসছেন 3 অগাস্ট। তার কর্মসূচি যা ঠিক হয়েছে তা অনুসারে নেপালের সংসদে 4 অগাস্ট ভাষণ দিতে চলেছেন নরেন্দ্র মোদী। নেপালের অভিযোগ, 1997 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের নেপাল সফরের পর কেবলমাত্র তার বৈঠক উপলক্ষে 2002 সালে পরবর্তী ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একদিন কাঠমান্ডু ঘুরে গিয়েছিলেন। তারপর থেকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী আর নেপাল সফরে আসেননি। ওদিকে ভারতের ঔদাসীন্যের সুযোগ নিয়ে নেপালের উত্তর সীমান্তের প্রতিবেশী চীন নেপালে প্রভাব বাড়িয়ে চলেছে। প্রধানমন্ত্রী হবার পরই প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি, প্রথমে ভুটান ও এখন নেপাল সফর তারই প্রতিফলন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতায় অনুষ্ঠিত হৃদরোগ বিষয়ক সম্মেলনে চিকিৎসকেরা জানিয়েছেন, 2025 সালের মধ্যে গোটা দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা 7 কোটি হয়ে যাবে। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আগামী 2020 সালের মধ্যে শুধু করোনারি হার্টের অসুখে 26 লক্ষ ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা রয়েছে। কলকাতায় অনুষ্ঠিত সোসাইটি ফর কার্ডিয়াক ইন্টারভেনশন আয়োজিত সম্মেলনে অংশ নিয়ে এমনই অভিমত বা অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন কলকাতা তথা গোটা দেশের প্রথম সারির হৃদরোগ বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, দেশ জুড়ে যেভাবে ডায়াবেটিস বাড়ছে, 2025 সালের মধ্যে এদেশে সুগারের রোগীর সংখ্যা 2 কোটি বেড়ে প্রায় 7 কোটি হয়ে যাবে। বর্তমানে এই রোগীর সংখ্যা যেখানে 5 কোটি। দুদিনব্যাপী কলকাতায় অনুষ্ঠিত হৃদরোগ বিষয়ক এই সম্মেলনে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের প্রায় 300 জন হৃদরোগ বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। সম্মেলনে অংশ নেওয়া কলকাতার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনতোষ পাজা, ডাক্তার রবীন চক্রবর্তী, ডাক্তার ডিপি সিনহা প্রমুখ চিকিৎসকরা দাবিও করেন, বর্তমানে হৃদরোগের চিকিৎসায় দেশের অন্যান্য শহরের সঙ্গে কলকাতা সমানতালে পাল্লা দিচ্ছে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানে 6 জন তালেবান যোদ্ধা রবিবার সীমান্তের এক পুলিশ এবং এক অসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। আক্রমণকারীদের পুলিশ গুলি করে হত্যা করে। তালেবান যোদ্ধারা সুপরিচিত এক প্রাদেশিক পুলিশ প্রধানের বাড়িতে হামলা চালিয়েছিল। কান্দাহার প্রদেশের স্পিন বোলডক জেলায় জেনারেল আব্দুল রাজেকের বাড়ির কাছে একটি স্কুল থেকে আক্রমণকারীরা হামলা চালায়। আক্রমণকারীদের পরনে বিস্ফোরক ভর্তি আত্মঘাতী ভেস্ট ছিল, কিন্তু জেনারেলের বাড়িতে প্রবেশ করার আগে তাদের হত্যা করা হয়। জেনারেল বাড়িতে ছিলেন কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। একজন শীর্ষ চিকিৎসক যিনি লাইবেরিয়ার সবচেয়ে বড় হাসপাতালে কাজ করতেন, তিনি ইবোলা ভাইরাসে মারা গেছেন। লাইবেরিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ডক্টর স্যামুয়েল ব্রিসবেন শনিবার রাজধানী মনরোভিয়ার উপকণ্ঠে একটি ইবোলা চিকিৎসা কেন্দ্রে মারা যান। তিনি প্রথম লাইবেরিয়ান ডাক্তার যিনি ওই রোগে মারা গেলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সেদেশে ইবোলায় 129 জন প্রাণ হারিয়েছে। একজন আমেরিকান চিকিৎসক যিনি লাইবেরিয়ায় ইবোলা রোগীদের চিকিৎসা করছিলেন, তার শরীরে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। খবর শেষ হল।
আপনারা ভয়েস অব আমেরিকার এই বাংলা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটারে। জাতিসংঘ বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দেশের দুদলকেই সংলাপে বসার তাগিদ দিয়েছে। ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রোববার সাংবাদিকদের এই তাগিদের কথা জানান। এর ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সংবিধান মোতাবেক আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ঘোষণা এবং সংলাপ নাকচ করে দেওয়ার পরের দিনই অর্থাৎ রোববার জাতিসংঘ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দ্রুত পরিবেশ সৃষ্টি এবং এলক্ষ্যে সংলাপ অনুষ্ঠানের জন্য পুনরায় তাগিদ দিয়েছে। জাতিসংঘ স্পষ্ট করেই বলেছে এলক্ষ্যে তারা বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী। ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নীল ওয়াকার রোববার ঢাকার সংবাদ মাধ্যমের কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, নির্বাচনের জন্য সংলাপ এখনই শুরু করতে হবে। নীল ওয়াকার বলেন, 5 জানুয়ারি নির্বাচনের আগে এবং পরে সবসময় জাতিসংঘ এমন কথা বলে আসছে। আজও জাতিসংঘ ওই আহ্বানই জানাচ্ছে। জাতিসংঘ মনে করে অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। নীল ওয়াকার বললেন, জাতিসংঘ সবসময় সর্বাত্মক সহায়তার জন্য প্রস্তুত, তবে তা নির্ভর করে দুই দল এবং নেত্রীর ইচ্ছা এবং আকাঙ্ক্ষার উপর। একথা সত্য যে গণতন্ত্রকে শক্তপোক্ত করার জন্য সবকিছুই করতে হবে বাংলাদেশীদেরই। দুই দলের নেত্রীকে নির্ধারণ করতে হবে এবং ঐকমত্যে পৌঁছাতে হবে কিভাবে উভয় পক্ষের জন্য একটি সমান্তরাল পরিবেশ সৃষ্টির মাধ্যমে নির্বাচন করা যায়। নীল ওয়াকার বলেন, এটা বাইরের কেউ করে দিতে পারবে না। উল্লেখ্য, রাজনৈতিক সংকট নিরসনে 5 জানুয়ারির নির্বাচনের আগে জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো দুই দফায় ঢাকায় এসে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের সংলাপে বসিয়ে সমাধানের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তখন ব্যর্থ হয়েছিলেন। জাতিসংঘ মহাসচিব বানকিমুনও দুই নেত্রীর সঙ্গে টেলিফোন আলাপ সহ নানাভাবে রাজনৈতিক জটিলতা এবং অস্থিরতা নিরসনের চেষ্টা করেছেন। জাতিসংঘের এই প্রচেষ্টা এখনো জারি রয়েছে। ঢাকায় বিশ্লেষকরা বলছেন, যতক্ষণ পর্যন্ত না অভ্যন্তরীণভাবে সংলাপ অনুষ্ঠানে ইতিবাচক প্রবণতা দেখা যায়, তার আগে কারো কোনো তাগিদেই কোনো কাজ হবে না। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্য আমেরিকার নেতাদের বলেছেন, শিশু অভিবাসীদের বেআইনিভাবে যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করার বিষয়টির দায়িত্ব যুক্তরাষ্ট্রের পাশাপাশি তাদেরও নিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র এখন মধ্য আমেরিকা থেকে অবৈধভাবে আসা অপ্রাপ্ত বয়স্ক অভিবাসীদের তাদের স্ব স্বদেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
গত বছরের অক্টোবর থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় 60,000 এরকম নাবালক অভিবাসী এদেশে এসে হাজির হয়েছে, তার আগের বছরের তুলনায়, যা কিনা প্রায় 400% বেশি। এরা কেন, কীভাবে এদেশে আসলো, আসছে, এ জিজ্ঞাসার সহজ সরল জবাবটা হল, অনেক ক্ষেত্রেই এরা আসে বিশেষ কোনো ঘটনা পরিস্থিতির শিকার হয়ে বেহাল কোনো অবস্থা চাপে পড়ে। অনেকে আবার এটাকে নিছকই একটা ফন্দি ফিকির আশ্রিত জালিয়াত চক্রের অংশবিশেষ বলে মনে করেন। ব্র্যান্ডন একসময় শরীরচর্চা করত, পেটানো চাবুকের মতো শরীর ছিল তার, নিয়মিত ব্যায়াম করা, ডন বৈঠক করা শরীর তার। রাস্তার এক বখাটে চক্র তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল, সে ভয়েই সে চলে আসে গুয়াতেমালা থেকে সীমান্ত পেরিয়ে। তখন তার বয়স ছিল 14, ওই বখাটে চক্রটির হাত থেকেই বাঁচতে চেয়েছিল সে। ট্রেনে চড়ে আসার সময় রীতিমতো রোমহর্ষক ভীতিপ্রদ এক ঘটনা প্রত্যক্ষ করে সে। ছোট একটা বাচ্চাকে নিয়ে ট্রেনের ওই কামরাতেই ভ্রমণ করছিলেন অল্প বয়সী এক নারী। কামরার কিছু দুষ্ট লোক ওই নারীর ওপর চড়াও হয় বলাৎকারের চেষ্টায়। উপায়ান্তর না দেখে মহিলা বাচ্চা সহ ট্রেন থেকে লাফিয়ে পড়েন এবং ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে বাচ্চা সমেত মারা যান। এ ঘটনাও ব্র্যান্ডনকে সীমান্ত পেরুনোয় আরও বেশি করে তাড়িত করেছিল।
They wanted to rape her. She didn't want that to happen, so she felt.
এই ব্র্যান্ডনের কথা শুনেছেন যারা, ব্র্যান্ডনের মতো আরো অনেককে দেখেছেন যারা, আরো অনেকের কথাও শুনেছেন যারা, তাদের অনেকে বলেন এটা আসলে অভিবাসন সমস্যা নয়, এ হলো শরণার্থী সমস্যা। অবৈধ অভিবাসনের বিরোধী একটি গ্রুপের সদস্য ব্র্যাড বটউইন মনে করেন, আরে না, এরা শরণার্থী নয়, এরা ফেরেববাজ, ধান্দাবাজ সব।
These are not refugees. This is a big time scam.
ব্র্যাড বটউইন মনে করেন এ সহিংসতা সংশ্লিষ্ট এমনই একটা বিষয় যার নিষ্পত্তি সম্ভব, এখানে এলেই সুরাহা হয়ে যাবে তা নয়।
There are some problems down there with violence.
মধ্য আমেরিকার দেশগুলো একদিকে যখন কিনা এই গ্যাং সমস্যা, সহিংসতার পরিস্থিতি সামাল দেবার চেষ্টায় ব্যাপৃত, তখনই অপ্রাপ্তবয়স্ক এই অভিবাসীরা কাতারে কাতারে ধেয়ে আসছে সীমান্ত পানে। 2008 সালে একটা আইন পাশ হয়েছিল যে আইন বলে মধ্য আমেরিকার এই বাচ্চারা এদেশে থাকতে পারে আদালতে শুনানির সুযোগ পাওয়া অবধি, সঙ্গে সঙ্গে বহিষ্করণের ধাক্কায় যেতে হয় না তাদেরকে। ফেডারেশন ফর আমেরিকান ইমিগ্রেশন রিফর্ম, অভিবাসন সংস্কার সংস্থার বাবডেন মনে করেন ওই আইনের আসল উদ্দেশ্য ছিল পাচার হয়ে আসা বাচ্চাদেরকে রক্ষা করা, অথচ ওই আইনটিরই এখন সুযোগ মতো অপপ্রয়োগ করা হচ্ছে, যুক্তরাষ্ট্র আসার বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে তা, মধ্য আমেরিকার অভিবাসীদের ব্যাপক যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়ার সুযোগ হিসেবে কাজে লাগানো হচ্ছে সেটাকে।
Unfortunately now that law is being used as a loophole. It is
একবার এখানে এসে পড়লে ওই বাচ্চাদেরকে আটক কেন্দ্রে রাখা হয়, তারপর কোর্টের শুনানি অবধি কোনো পরিবারের তত্ত্বাবধানে পাঠানো হয় তাদেরকে। অভিবাসন পলিসি ইনস্টিটিউটের মার্ক রোজেনব্লাম মনে করেন ওই আইন এখন বদলানো দরকার, বলেন এতে ঝটপট কোনো নিষ্পত্তি হচ্ছে না, ওই শুনানি প্রক্রিয়া আরো ত্বরান্বিত করা প্রয়োজন।
What it's not doing is quickly, you know, allowing for a quick settlement, a quick resolution.
বর্তমানে ওই কোর্ট শুনানিতে 2 বছর পর্যন্ত সময় লেগে যায়। ব্র্যান্ডন এখন রয়েছে বাবা মায়ের সঙ্গে ভার্জিনিয়ায়। বাবা মা এসেছিলেন 8 বছরেরও বেশি আগে, কাগজপত্র ছাড়া ওই অভিবাসী হয়েই।
এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ও ইউএসএআইডি যৌথ প্রযোজনায় ঢাকার রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি স্বাস্থ্য প্রতিবেদন, উপস্থাপনায় আঙ্গুন নাহার মন্টি।
পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরিতে বদলে যায় আমাদের খাবারের ধরন। মুড়ি মাখার জন্য ছোলার পাশাপাশি থাকে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, পাকৌড়া, কাবাব সহ নানা ধরনের মুখরোচক ভাজা পোড়া খাবার। সারাদিন রোজা রাখার পর এসব ভাজা পোড়া খাবারের চাপ পড়ে আমাদের পাকস্থলিতে, ফলে অনেকে পানিশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য সহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাই সারাদিন রোজা রাখার পর ইফতার হওয়া উচিত পুষ্টিকর ও সহজপাচ্য। ইফতারে ফলমূল, ফলের রস, সালাদ ও প্রচুর পরিমাণে পানি খেতে বলেন পুষ্টিবিদরা। এ প্রসঙ্গে গ্যাস্ট্রো লিভার হাসপাতালের পুষ্টিবিদ জিনাত লায়লা বানি বলেন,
ইফতারিতে কম তেল দিয়ে কম ভাজা পোড়া জাতীয় খাবারটা ভালো হয়। কারণ হচ্ছে যে অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবার খেলে শরীরে ডিহাইড্রেশনের একটা সম্ভাবনা থাকে এবং কম যদি পানিটা গ্রহণ করে নানা রকম সমস্যা হতে পারে। তো যেমন হচ্ছে কনস্টিপেশন দেখা দিতে পারে, ডিহাইড্রেশন হতে পারে। ইফতারিতে যদি কিরা, টক দই, ফ্রুট জুস, একটু লাইট জাতীয় খাবার যদি রাখা হয় সবচেয়ে ভালো। আর পাশাপাশি যদি আমরা গ্রিল, স্টেক এবং সতেজ ভেজিটেবল এই জাতীয় খাবারগুলো যদি রাখি এবং প্রচুর পরিমাণে পানিটা খেতে হবে।
ইফতারে খাবার সুষম হওয়া জরুরি। শুধু ইফতারই নয়, সেহরির খাবারেও আমাদের বিশেষ নজর রাখতে হবে। এ ব্যাপারে পুষ্টিবিদ জিনাত লায়লা বানি বলেন,
সেহরিতে সবচেয়ে ভালো হলো যে রাইসটা সিলেক্ট করা, তার সাথে মাছ অথবা মুরগির মাংসটা থাকলে ভালো। যদি কারো হার্টের রোগ বা হাই প্রেশার যদি না থাকে সেক্ষেত্রে সে হলো গিয়ে খাসির মাংস বা গরুর মাংসটা খেতে পারে। আর যদি কারো হার্টের সমস্যা বা হাই প্রেশার থাকে তো তাদেরকে আমি বলবো যে মুরগির মাংসটা অথবা সামুদ্রিক মাছটা খুবই ভালো, ভেজিটেবলটা রাখতে হবে, বিকজ ভিটামিন এবং মিনারেলসের তো চাহিদা তো থাকে। আমি বলবো যে 1 গ্লাস যদি দুধ মেনটেন করা যায় সেক্ষেত্রে আরো বেশি ভালো হয়।
সারাদিন রোজা রাখার পর ডায়াবেটিক্স রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ কতটা হয় তা বোঝা যায় না, তাই রোজার আগেই তাদের খাওয়ার আগে ও পরে গ্লুকোজের পরিমাণ পরীক্ষা করে নিতে পরামর্শ দিলেন এই পুষ্টিবিদ। তার মতে 1 মাস রোজা রাখার পর ঈদের বিশেষ খাবারও সুষম হতে হবে। আশা করি এই দিকটি সকলেই খেয়াল রাখবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক। আঙ্গুনডাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID ও ভয়েস অফ আমেরিকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এখন শুনুন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর জুন মাসে তাদের 14তম বার্ষিক মনুষ্য পাচার সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করেছে। সংক্ষেপে টিআইপি নামের এই রিপোর্ট হচ্ছে কূটনৈতিক এবং নীতি নির্ধারণী প্রক্রিয়া যা শ্রম এবং যৌন ব্যবসার নিমিত্ত মনুষ্য পাচার মোকাবেলায় সরকারি উদ্যোগের মূল্যায়ন করে থাকে। এবছর এই রিপোর্টে 29টি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ 188টি দেশ ও অঞ্চলের মনুষ্য পাচারের বিষয়ে সরকারি উদ্যোগের পর্যালোচনা করা হয়েছে। মনুষ্য পাচার সম্পর্কিত অ্যাম্বাসেডর অ্যাট লার্জ লুইস সি ডেব্যাকা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ে যুক্তরাষ্ট্র সেনেট সাবকমিটিতে বলেন, অগ্রগতি কিছুটা হলেও বিশ্বে 2 কোটিরও বেশি মানুষ এখনও মনুষ্য পাচারের শিকার এবং শুধুমাত্র 45,000 হতভাগ্য জনগোষ্ঠীকে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। তাই আমাদের এখনও অনেক কিছু করার প্রয়োজন রয়েছে। মিস্টার ডেব্যাকা বলেন, তার কথায় আমরা জোরপূর্বক শ্রম এবং যৌন ব্যবসায় মনুষ্য পাচারের ঘটনা দেখেছি, এমনকি কোনো কোনো রাষ্ট্র মারফত এ ধরনের জোরপূর্বক তাদের কর্মে নিয়োগ এবং শিশুদের সেনা হিসেবে ব্যবহারের নজির রয়েছে। এরা সরল সাধারণ নিরীহ মানুষ, পাচারকারীর জালে এরা আটকা পড়েছেন। ভীতি সন্ত্রস্ত এসব জনগণ সেই যন্ত্রণা থেকে মুক্তির প্রতীক্ষায় আছেন। এরা আমাদের পররাষ্ট্রনীতিতে নয়, আমাদের বিবেকে আঘাত করেছেন। একই সাব কমিটিতে ভাষণ দেবার সময় পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ে প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট মার্শিয়াল বলেন, টিআইপির বার্ষিক রিপোর্টের সরাসরি প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অনবরত সম্পৃক্ততার কারণে বিদেশি সরকারের কর্মকর্তারা আজ আর পাচারকারীদের সংজ্ঞা খুঁজে দেখেন না অথবা তাদের নিজ নিজ সীমানার গণ্ডিতে তাদের উপস্থিতির প্রমাণ দেখতে চান না। বরঞ্চ আজ বহু কর্মকর্তা কী করে পাচার বিরোধী তৎপরতার উন্নয়ন ঘটানো যায় সে বিষয়ে নানাবিধ প্রশ্ন রাখেন। যুক্তরাষ্ট্র 90 দাসত্ব প্রথা মোকাবেলায় বিভিন্ন সরকারের উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছে, এমন নীতি ও নির্দেশিকা প্রণয়ন করেছে যা মনুষ্য পাচারের ক্ষেত্রে গোপনে তদন্ত চালাতে সক্ষম। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলিতে আমরা মাছ ধরার জাহাজে জোরপূর্বক শ্রম ব্যবহার সম্পর্কে স্থানীয় সরকারদের উৎসাহিত করেছি। আমরা আসিয়ান দেশগুলির সঙ্গে মনুষ্য পাচারের যন্ত্রণা লাঘবে আমাদের অংশীদারিত্ব আরও জোরদার করেছি। মনুষ্য পাচার রোধ এবং মোকাবেলা যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকারের বিষয়। যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সরকার এবং সুশীল সমাজ তথা সারা বিশ্বে মনুষ্য পাচার মোকাবেলা, যারা এদের শিকার তাদের রক্ষা করা এবং পাচারকারীদের শাস্তি প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে 90 দাসত্ব থেকে বিশ্বকে মুক্ত করা যায়।
এই ছিল যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয়। এবারের আসর মিতালী, উপস্থাপনায় আহসানুল হক।
চিঠিপত্রের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথম ইমেলটি করেছেন মোহাম্মদ আফজাল আলী খান, দক্ষিণ আলিপুর, ফরিদপুর, বাংলাদেশ থেকে। আপনি লিখছেন, শুভেচ্ছা নিন। সম্প্রতি ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান রেডিওতে ধরতে পারছি না, প্রচার তরঙ্গ পরিবর্তন হয়েছে কি না জানি না, অনুগ্রহপূর্বক জানাবেন। ভাই আফজাল আলী খান, আমাদের শর্ট ওয়েভে প্রচার বর্তমানে বন্ধ রয়েছে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে আমাদের অনুষ্ঠান শোনা যায়। আশা করি আপনি মিডিয়াম ওয়েভে আমাদের এই অনুষ্ঠান প্রচার শুনতে পাচ্ছেন। এবারে আমাদের একজন শ্রোতার সাথে কথোপকথন। বগুড়া থেকে MA বারিক আমাদের সাথে টেলিফোনে তার মন্তব্য জানালেন।
আমি MA বারিক, সভাপতি পাওনিয়া জয়ন্তী ক্লাব, গ্রাম ভাটরা, শিয়ালি, শেখগঞ্জ, বগুড়া, বাংলাদেশ থেকে। আমি ভয়েস অফ আমেরিকার একজন নিয়মিত শ্রোতা। আগে শর্ট ওয়েভে আপনাদের অনুষ্ঠান শুনতাম, এখন শর্ট ওয়েভে বন্ধ হওয়ার কারণে আমাদের অনুষ্ঠান শুনতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমরা গ্রামের অধিকাংশ মানুষ শর্টওয়ের উপর নির্ভর করি। এখন আমি সেই জন্য আপনাদের ওয়েবসাইট নিয়মিত দেখি, পাশাপাশি ফেসবুকে আপনাদের পোস্টগুলো মনোযোগ সহকারে পড়ি। পোস্টের মাধ্যমে আমরা আপনাদের অনুষ্ঠান সম্পর্কে অনেক কিছু জানতে পারছি।
আপনার কাছে কোন অনুষ্ঠানগুলো ভালো লাগে, আমাদের অনুষ্ঠানের কোন অংশগুলো ভালো লাগে?
হ্যাঁ, আপনাদের বুধবারের নিয়মিত আয়োজন কলিং শো হ্যালো ওয়াশিংটন অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। এখানে আমাদের সাম্প্রতিক বিষয়ের উপর আপনাদের মানে যে আলোচনা সেটা আমার অত্যন্ত ভালো লাগে। সম্প্রতি আপনারা আপনাদের যে গত মানে বুধবারে যে অনুষ্ঠানটা করেছেন এটা অত্যন্ত একটি ভালো অনুষ্ঠান।
আচ্ছা, আপনি কি আমাদের টেলিভিশন অনুষ্ঠান কখনো দেখেছেন? আমাদের টেলিভিশন অনুষ্ঠান বাংলাদেশে তিনটা চ্যানেলে যায়, এনটিভিতে যায়, এটিএন বাংলায় যায়, দেশ টিভিতে যায়।
সুযোগ পেলে দেখে নেব সামনে দিনগুলোতে।
তো রোজার মাস আপনি কেমন পালন করলেন?
হ্যাঁ, রোজার মাস আমি অত্যন্ত আনন্দের সাথে পালন করেছি। আর ক্লাবের পক্ষ থেকে বসে একটা আয়োজন করা হয়েছে, কর্মসূচি আয়োজন হয়েছে। ক্লাবের পক্ষ থেকে 10টি গরিব পরিবারে একটি করে লোন দিয়েছি, গিফট হিসেবে দিয়েছি। এবং ক্লাবের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে, ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
তো অনেক ধন্যবাদ এম এ বারিক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমাদেরকে নিয়মিতভাবে আপনি লিখবেন আশা করি, এবং আমাদের অনুষ্ঠান ইন্টারনেটে গিয়ে শুনবেন, টেলিভিশনে আমাদের অনুষ্ঠান দেখবেন। আপনার জন্য ঈদের শুভেচ্ছা।
আপনাদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা।
এবারে কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার। জয়ন্ত চক্রবর্তী বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে চিঠি পাঠিয়েছেন। আরও পাঠিয়েছেন মোহাম্মদ শফিক বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে। চিঠি পাঠিয়েছেন সৌতিক হাতি পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের চিঠি পাঠানোর জন্যে। আজকের চিঠিপত্রের আসর এ পর্যন্তই।
এখন শুনব সংক্ষিপ্ত সংবাদ, পরিবেশন করছেন শেগুফতা নাসরিন কুইন।
রবিবার হামাস গাজায় 24 ঘন্টার মানবিক অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েল বলেছে যেসব সুড়ঙ্গ পথ দিয়ে চরমপন্থীরা অস্ত্র যোদ্ধাদের ইহুদি রাষ্ট্রে পাচার করে তারা তাতে বোমা বিস্ফোরণ ঘটানো অব্যাহত রাখবে। ইসরায়েল তাৎক্ষণিক হামাসের বিবৃতি জবাব দেয়নি। হামাস বলেছে তারা ঈদ উল ফিতরের আগে নতুন অস্ত্রবিরতিতে রাজি। এর আগে ইসরায়েল শনিবারের অস্ত্রবিরতি সম্প্রসারিত করার যে প্রস্তাব দেয় হামাস তা প্রত্যাখ্যান করে। লড়াই দ্রুত পুনরায় শুরু হয়। অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের পুলিশ পর্যবেক্ষকরা রবিবার ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ান বিমান যেখানে বিধ্বস্ত হয় সেখানে যাওয়ার পরিকল্পনা স্থগিত করে। তারা ওই এলাকায় নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করেছে। সেখানে লড়াই অব্যাহত রয়েছে। বোয়িং 777-এর 298 জন আরোহী সকলেই নিহত হয় যখন 10 দিন আগে আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে বিমানটিকে ভূপাতিত করা হয়। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ডোনেস্ক অঞ্চলে বিমানটি ভূপাতিত হয়। সেখানে কয়েক মাস ধরে ইউক্রেনের বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই চলছে। রবিবার ও শনিবার সশস্ত্র ইসলামপন্থী উগ্রবাদীদের সঙ্গে লিবিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত 38 জন নিহত হয়। লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি শহরে সংঘর্ষ হয়। মিশরের সরকারি বার্তা মাধ্যমেও বলা হয় লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে 23 জন মিশরীয় নিহত হয় যখন বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট এসে পড়ে। সেখানে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া গ্রুপের মধ্যে মারাত্মক লড়াইয়ের এটা তৃতীয় সপ্তাহ। আফগানিস্তানে 6 জন তালেবান যোদ্ধা রবিবার সীমান্তের এক পুলিশ এবং এক অসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। আক্রমণকারীদের পুলিশ গুলি করে হত্যা করে। তালেবান যোদ্ধারা সুপরিচিত এক প্রাদেশিক পুলিশ প্রধানের বাড়িতে হামলা চালিয়েছিল। কান্দাহার প্রদেশে স্পিন বোলডগ জেলায় জেনারেল আব্দুল রাজাকের বাড়ির কাছে একটা স্কুল থেকে আক্রমণকারীরা হামলা চালায়।
এই ছিল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রযোজক ছিলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলী ছিলেন মাইকেল ডুবিনস্কি। আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ রইল আপনাদের জন্য। আমি শতরূপা বড়ুয়া বিদায় চাইছি। ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.